সেইটা কাছে পেয়েছি সেটা আমার জন্যই পরে পেয়েছি। সেজন্য গুরুবর্গকে খুশি করতে হলে ভক্তি অক্ষার পালন না করি তাহলে গুরুদেব খুশি হবে না। গুরুদেবের পূজার চাইতে তার গুরুদেবের পূজা আরো অনেক মনে রাখতে হবে। গুরুদেবের যদি পূজা আছে, গুরুদেব যদি ভালোবাসা চান, তাহলে পরম গুরুদেবকে শ্রদ্ধা করতে হবে, পরম গুরুদেবের সেবা পূজা করতে হবে, পরম গুরুদেবের আনুগত্যে থাকতে হবে, পরম গুরুদেবের কথা শুনে চলতে হবে, পরম গুরুদেবের বাণী সারা জগতে প্রচার করতে হবে। এইটা আপনি সবসময় আপনাদের চিন্তা করতে হবে। সেই জন্য আপনারা যারা এসেছেন তারা সবাই ভাগ্যবান, কেননা যিনি এসেছেন এই জগতে ছিলাম গোস্বামী মহারাজ, তিনি সাধারণ একজন স্বামী ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন এটা কোনো একটা কথা নয়, তিনি সাধারণ মানুষের ঘরে জন্মগ্রহণ করেছেন এমন একটা কথা নয়। তিনি একজন গুরু মহাপুরুষ, তিনি ভগবানের নিজগণ। তব নিজগণ কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, একবার দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে দিয়া। ওহে নিজগণ শুন ভালো কথা উল্লসিত হবে দিয়া, তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবুদ্ধি অবতার। ভগবান তার নিজজনকে এই জগতে পাঠিয়ে দেন, ভগবান তার নিজজনকে এই জগতে পাঠিয়ে দেন, ভগবানের কথা এই জগতে আমাদের মধ্যে প্রচার করবার জন্য। এটা সবসময় মনে রাখবেন, গুরুবর্গ না আসলে আমরা কিছুই জানতে পারতাম না, ভগবানকে জানতে পারতাম না, ভগবানকে বুঝতে পারতাম না, ভগবানকে জানতে পারতাম না। গুরুবর্গ আসছে বলে, গুরুবর্গ এসেছে বলে, গুরুবর্গরা এসেছেন বলে আমরা ভগবানের কথা, ভগবানের কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা জানতে। তাই আপনারা শুনেছেন যখন প্রদ্যুম্ন মিশ্র শ্রীমন চৈতন্য মহাপ্রভুর কাছে হরিকথা শ্রবণ কীর্তন করতে গিয়েছিলেন, হরিকথা শ্রবণ কীর্তন করতে গিয়েছিলেন, শুনতে গিয়েছিলেন, মহাপ্রভু বললেন আমি কৃষ্ণ কথা জানি না, আমি কৃষ্ণ কথা জানি না, আপনি জানে রামরাজ জানে, অর্থাৎ ভগবানের ভক্ত তা ভগবানের থেকে বেশি জানে, ভগবানের থেকে ভগবানকে কে জানে বেশি, ভগবানের ভক্ত ভগবানকে কে জানে, ভগবানের ভক্তরা বেশি জানে, বুঝতে পারছো? কৃষ্ণ যতখানি না জানেন শ্রীমতী রামায়ণী তার চাইতে কৃষ্ণকে বেশি জানেন, ললিতা বিশাখা ব্রজ গোপীগণ তারা কৃষ্ণকে বেশি জানেন, উদ্ধব মহারাজ কৃষ্ণ কথা শুনবার জন্য তিনি বৃক্ষলতা হয়ে গেল এই ব্রজে, ব্রজে গোপীরা তারা এই বৃক্ষলতা গুণ হয়ে আছেন, আমি আমি যদি গুণলতা হয়ে যাই আমি তাদের মুখে আমি কৃষ্ণ কথা শুনব, কৃষ্ণের যে লীলা, কৃষ্ণের যে খেলা, কৃষ্ণের যে তার যে আমি পাশ্চাইন্স এইগুলো আমি আমি কার কাছে শুনব, আমি এই ব্রজগোপীদের কাছ থেকে আমি শুনব, ব্রজগোপীদের কাছে আমি শুনব এই কথাগুলো, অহং ব্যক্তি শুভ ব্যক্তি ব্যাস ব্যক্তি অব্যক্তি, ভিতরে ঢুকতে হবে, ভিতরে প্রবেশ না করলে কৃষ্ণ কথার ভিতরে প্রবেশ না করতে পারলে ভগবানকে জানা যাবে, উপ ভিতর দিয়ে বোতলটাই ফেলে যাবে, কিন্তু ভিতরে যে মধু আছে সেই মধুর শান্তি পাওয়া যাবে বলুন। তার মায়াবাদীরা ওইভাবেই, মায়াবাদীরা ওইভাবেই তারা ওই উপর থেকে মানে ব্রহ্মকে তারা ভিতরে প্রবেশ করতে পারে না, তারা ভিতরে ঢুকতে পারে না ব্রহ্মদেব হয়ে
তিনি প্রভাতের
সেই দৈববাণী তিনি শুনতে পেয়েছিলেন যে তুমি তোমাকে আমি রূপ ভ্রমণের কথা প্রচার করবার জন্য সন্ন্যাস দিলাম, রূপ ভ্রমণের বাড়ি প্রচার করে তোমাকে সন্ন্যাস দিলাম, আর তুমি তুমি নিজে এখানে এসে একা খাবে অপরকে খাওয়াবে না, তুমি শুধু সেই অনাশ্রমে একাই করবে, তুমি অপরকে আশ্রম করতে সাহায্য করবে না। মহাবুদ্ধ এটা বলেন, মহাবু বলেন পৃথিবীতে যত আছে নবরাত্রি গেলাম সর্বত্র প্রচার করে বললাম, আমি একটা বাড়িতে এইখানে থাকলাম, এইখানে থেকে আমি তোমাকে আদেশ করলাম তুমি এই গ্রামে সবাইকে কৃষ্ণ নামে প্রচার কর, সবাইকে তুমি কৃষ্ণ নাম ভগবানের নাম প্রচার কর, তাকে তিনি আদেশ করে দিলেন এই গ্রাম কৃষ্ণ নামে মুখরিত হয়ে গেল, আর তুমি মঠে থেকে দীক্ষা নিয়েছো সন্ন্যাস নিয়েছো এবং তোমাকে আমি রূপ ভ্রমণের কথা প্রচার করার জন্য রেখে দিয়েছি, যারা আছে না আছে ভগবানের হারানোর সন্তানগণ পড়ে আছে, সেই হারানোর সন্তানগণকে তুমি আবার প্রভুর কাছে পাঠিয়ে দেবে না, তুমি তার কাছে পাঠিয়ে দেবে না, হারানোর সন্তানগণকে তুমি পাঠিয়ে দেবে না, তুমি শুধু একাই তুমি একাই শুধু খাবে আশ্রয় করে আমাকে তুমি পাঠাবে না, আমাকে তুমি আমাকে তুমি করবে না, তখন তিনি কি করবেন আর থাকলেন না, পূর্বজ আদেশ হয়ে গেছে আমার আর বৃন্দার উত্থানে চলে না, আমি আর এক মুহূর্ত বৃন্দার উত্থান আমি আর এক মুহূর্ত বৃন্দার থাকব না, আমি নবদ্বীপে চলে আসি, নবদ্বীপে চলে এসে 1940 সালে তার সমস্ত গুরু ভাইকে শুধু আনন্দিত হলেন মহারাজ আপনি চলে গেছিলেন বৃন্দাবনে, আমরা তার কাছে থাকবো, আমরা একটা ছোট জায়গা খুঁজে আমরা একটা আশ্রম করে সেখানে সবাই মিলে থাকি। তারপর সিদ্ধান্ত গোস্বামী মহারাজ 1940 সালে তাকে প্রেসিডেন্ট করে দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপিত হয়, ভক্তি প্রজ্ঞান বিশ্ব গোস্বামী মহারাজ তার কাছ থেকে সন্ন্যাস নিয়েছে, তার কাছ থেকে সন্ন্যাস নিয়ে আর অনেক গুরু ভাইরা ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ, ভক্তি সারদ গোস্বামী মহারাজ, মায়াপুরে মঠগুলো তারা দেখতে পাচ্ছে না, উত্তর দিকে দেখতে পাবে রাত থেকে উত্তর দিকে, প্রথমে আছে ভক্তি অলোক পরমহংস মহারাজ মঠ, পরমহংস গৌড়ীয় মঠ, তারপর কিছু দূর গেলে দেখতে পাবেন ভক্তি শ্রী কৃষ্ণচন্দ্র মঠ, ভক্তি কমলচন্দ্র গোস্বামী মহারাজ মঠ, তারপর কিছু গেলে দেখতে পাবেন ইস্কনের কাছে ভক্তি সারদ গোস্বামী মহারাজ মঠ, সেই বৌ নিত্যানন্দ মন্দির আর অনেক, তারা সবাই সন্ন্যাস সিদ্ধান্ত গোস্বামী মহারাজের কাছ থেকে সন্ন্যাস নিয়ে করে গুরু জ্যেষ্ঠ গুরু রাখা হিসাবে তারপর কিছু গুরু বাংলাদেশ মুসলিম আমাদের ভজন কুটির, সেখানে তিনি একটা লোকের কাছ থেকে খড় বিচুরি বলি বাঁশ এগুলো চেয়ে নিয়ে এসে অনেকটা খড় করে সেই ঘরে তিনি হরিভজন করতেন, হরিনাম করতেন, ওদের হরিনাম করতেন, গঙ্গা স্নান করতেন, হরিনাম করতেন, এবার তিনি থাকতেন। আর সমস্ত গুরু ভাইয়া, সমস্ত গুরু ভাইয়া তার কাছে চলে এসে, সমস্ত গুরু ভাইয়া তার কাছে চলে আসে কিন্তু জানার জন্য, কিন্তু শেখার জন্য তার কাছে সবাই চলে আসে। তারপর রূপান চলে যাওয়ার পরে অনেকে বাড়ি ফিরে গিয়েছিল, যেমন ভক্তি শরণ গোস্বামী মহারাজ কোন সন্ন্যাস নেয়নি, উনি ব্রহ্মচারী অবস্থায় গুরুদেব চলে যাওয়ার পরে মন খারাপ করে বাড়ি চলে গিয়েছে, বাড়ি চলে গিয়ে সংসারও করেছে, বিয়েও করে ফেলেছে। হিমসিদ্ধার্থ গোস্বামী মহারাজ তাকে বাড়ি দিয়ে গেলেন, বলে আপনি এত বড় প্রচারক, আপনি এত সুন্দর হরিকথা বলেন, তারপরে যদি এরকম সবাই মিলে বাড়ি চলে যান তাহলে পূর্বদের কথা কে প্রচার করবে, পূর্বদের কথা কে প্রচার করবে, কারা প্রচার করবে, পূর্বদের কথা আমি জানাবে কারা? কারণ এই সময় এসে ভক্তদের স্বামী মহারাজ তিনিও গিয়েছিলেন, তিনি একটা কি গিয়েছিলেন, তাকে গিয়ে বললেন যে আপনি তো সুন্দর ইংরেজি জানেন, আপনি সুন্দর সিদ্ধান্ত জানেন, আপনি আপনাকে ঘরে থাকা চলে না, আপনি ঘরে থাকলে হবে না, আপনাকে প্রচার করতে হবে। তখন স্বামী মহারাজ বলেন, হ্যাঁ যদি আপনি সন্ন্যাস দেন তাহলে, যদি আপনি সন্ন্যাস দেন তাহলে আমি বিনিয়োগ ছেড়ে আমি বেরিয়ে আসব, আমি বিনিয়োগ ছেড়ে বেরিয়ে আসব। আপনারা চলে এসছেন আমাদের এখানে, আপনারা যখন আমার এখানে চলে এসছেন কৃষ্ণের মহারাজ তার গুরু মাতাকে নিয়ে আমার নবদ্বীপ ধামকে পরিদর্শন করেছেন। তিনি মাদ্রাস ভোরের দায়িত্ব মাদ্রাস চেন্নাই যে মঠ গৌরী মঠ চেন্নাই যে গৌরী মঠ আছে সেই মঠের তিনি মাথায় করে ভৌতিক করেছে প্রচারে গিয়েছেন কাশ্মীরে প্রচন্ড ঠান্ডা ব্রিজের উপর শুয়ে কম্বল কাটিয়ে ব্রিজের উপর শুয়ে কাটিয়ে গিয়েছে ব্রিজের উপর প্রতিষ্ঠা করে একটা ওই পুরের ঘরে বড় লম্বা বাঁশ নিয়ে সেই পতাকা লাগিয়ে বিরাট সরব রচনা করে দিয়েছে শ্রী মহাচৈতন্য মঠ বড় জয়শ্রী আপনার ওই সরবটা পাবেন পঞ্জিকার পিছনে সামনে পঞ্জিকার ফার্স্ট পৃষ্ঠাই মঠে নাম দিয়ে চৈতন্য শাশ্বত মঠ দিয়ে বিরাট শ্লোক রচনা করে দিয়েছে তার গুরু মহারাজ আমার গুরুদেব বলতেন মহারাজ সবাই ঠাট্টা হাসি হাসা করতে নিয়ে এই মঠ যে কত বড় হবে এই মঠে যে প্রচার জায়গায় পৌঁছে যাবে সেটা তুমি এখন বুঝতে পারছ সেটা তুমি বুঝতে পারছ না এই মঠের এই মঠ কত জায়গায় চলে যাবে এই মঠ যে কত জায়গায় চলে যাবে সেটা তুমি এখনো বুঝতে পারছ না কত দূর প্রসারিত হবে তুমি পরে বুঝতে পারবে সেইটা বলে দিয়েছি সিদ্ধার্থের প্রশ্নের মাসে গুরুমাসকে বলে দিয়েছি তার লেখনী আপনারা যদি গৌরীদের বিজ্ঞানের কথা বলে পড়েন ভক্তিবিয়োগ গ্রহ দর্শক তিনি ভক্তিবিয়োগ ঠাকুর সম্বন্ধে লিখেছেন গুরুদং গৌরদং অনেক অনেক লিখেছেন তিনি যে একটা শ্লোক লিখেছেন এই একটা শ্লোকের দ্বারাই সব প্রকার ভক্তিবিয়োগ ঠাকুরের সব প্রকাশিত হয়ে গেছে গুরুদং গৌরদং গ্রন্থদং ধর্মদং নামদং মুদা ভক্তিদং ভুলিদং বন্ধে ভক্তি বৃন্দদং তিনি গুরু দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গ্রন্থ দিয়েছেন তিনি ধাম দিয়েছেন তিনি নাম দিয়েছেন এই নবদ্বীপ ধাম বিলুপ্ত হয়ে গিয়েছে মায়াপুর মাহবুব আকবরের স্থানটা কেউ ঘুরতে পারছিল না মাহবুব আকবরের স্থানীয় কন্ট্রাডিকশন হচ্ছে কিন্তু তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সেটা প্রকাশিত করলেন তিনি গুরু দিলেন জগতে অনেক গুরু ঘুরে বেড়ায় কৌমিক গুরু লৌকিক গুরু কর্মী গুরু জ্ঞানী গুরু যোগী গুরু কিন্তু পারমার্থিক গুরু একটু অভাব তিনি সেই অভাব তিনি পূরণ করে দিয়েছেন তার স্ত্রী ভগবতী তিনি গিয়ে জগন্নাথের বিমলাদেবের কাছে গিয়ে বললেন তুমি আমরা একজনকে পাঠাও তিনি মহাপুরুর কথা জগতে প্রচার করতে পারে তাই বলেই তো তাদের গর্বে ষষ্ঠ সন্তান রূপে সেই বিমলা তিনি গুরু দিয়েছেন তিনি গ্রন্থ দিয়েছেন এই যে প্রত্যেক দিন এখন নিয়োগ মাস আমরা কীর্তন করি কত সুন্দর কথা শিক্ষাষ্টমের কথা শিক্ষাষ্টমের কীর্তন আমরা প্রত্যেক দিন করি এই নিয়োগ সভার কার্তিক মাস প্রতিদিন আমরা কর্তব্য প্রতিদিনই কীর্তন করি শিক্ষাষ্টমের পরিষ্কার করে, নোংরা ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করে। তিনি বলছেন আমি সেই নামের ঝাড়ুরা, আমি এই হরিনাম মধ্য থেকে যে পশরা সাজিয়ে যারা বসে আছেন, বিক্রি করে যারা বসে আছেন, আমি
সেখানে গিয়ে তার কথা, তিনি সেখানে গিয়ে দেখলেন একজন অতি দিব্য সুন্দর ধারী, দিব্য রূপ তার, দিব্য রূপ তার, সেই ঘড়ি কথা বলছেন। আর তিনি চুপচাপ মহাপ্রভু যেমন সর্বভৌম ভট্টাচার্যের কাছে সাত দিন ধরে শ্রবণ করেছিলেন,
সেই উনি সাত দিন ধরে ভূগোলের রাস্তা এই ঘড়ি কথা শ্রবণ করেছেন। প্রভুপাদ তাকে বললেন, তোমার কোন প্রশ্ন আছে, তোমার কোন জিজ্ঞাসা আছে? এই মাঝখানে একদিন তাকে আসতে একদিন বারণ করে দিয়েছিলেন যে ছেলেটা আসে কোন কথাবার্তা করে না, চুপচাপ ঘড়ি কথা শুনে চলে যায়, কোন বাক্য করে না। এটা মনে হয় তখন তো ব্রিটিশ আমল, এই ব্রিটিশদের মনে হয় চর হবে, ব্রিটিশদের চর হবে। তখন তাকে আসতে বারণ করে দিয়েছিলেন, কিন্তু গুরুবার তাকে একদিন দেখতে না পেয়ে জিজ্ঞাসা করছিলেন, কি ব্যাপার রামানন্দ তো আসেনি? নাম ছিলেন রামানন্দ ভট্টাচার্য, রামানন্দ তো আসেনি? বলে না, ঠিক আছে পরের দিনে এসেছে। কি ব্যাপার তুমি কালকে আপনি কালকে আসেননি কেন? তুমি কারো দৌড় দিলেন না, আমার একটু অসুবিধা ছিল, আসেনি। বলে যে তা বলো, আর ওনাকে কেউ বারণ করবে না, উনি আসবেন। তারপর তো ওই কথা শুনে ওই লক্ষ করে পরাটা ছেড়ে দিয়ে গুরুপাদের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। গুরুপাদ তাকে বেশি দিন নয়, মাত্র ছ বছরের মাথায়, ছয় থেকে সাড়ে ছয় বছরের মাথায় তাকে সম্রাট দিয়েছিলেন। তিরিশ সাল তাকে তিরিশ সালে সন্ধান দিয়েছিলেন। সেই সিদ্ধার্থ গোস্বামী মহারাজ এই চরিত্র অনুষ্ঠান শত মঠ তিনি স্থানান্তরিত করেছেন। কোর্টটা জীবনযাপন করতে বিনাশটা বলতে কিছুই ছিল না, আর সমস্ত গ্রুপ ভ্রাতাগণ তার কাছে আসতে সব সিদ্ধান্ত জানার জন্য। প্রকাশে গৌর সেবা ভুয়ানন্দ ভক্তি সিদ্ধান্ত বিভিন্ন মঠে তারা কিসে আরতি করে উনি গৌরাজ রচনা করে গৌরাজ্য রচনা করলেন এবং গৌরাজ্যের আরতি যে গৌরাজ্যের আরতি হবে বক্রুল ঠাকুরের এখন সেটা তো গাওয়া হবেই, তার সঙ্গে এটাও যেন গাওয়া হয়, জয় সচিবন্দ সুরমণি বন্দ ভব ভয় খন্ড বিষয়ে জয় হরি কীর্তন নর্তন বর্তন পরিমল কর্তন সেই ভাবে মন জয় করেছে। এই ভক্তিগুলো গ্রহ দশকম দেখে প্রকাশ একবার দেখে বলল হ্যাপি স্টার, বহু হ্যাপির ফলে আমরা সেই লাইনে আছি, সেই লাইনটা ধরে রাখতে পারলে অনেক ভালো। বুঝতে পারছি সেই মহারাজ বলে গিয়েছে যে রবীন্দ্রদেব গোস্বামী মহাত্মী যে না মানবে আইন রাখ দেব, আমি তাকে দেহ্য করে দিলাম, আমি তাকে দেহ্য করে দিলাম, সে আমার শিষ্য নয়, সে আমার শিষ্য নয়। এটা সিদ্ধার্থ গোস্বামী মহাজের তার উইলে তার কথায় তিনি লিখে দিয়ে গেছে, তার কথায় তিনি লিখে দিয়ে গেছে। এবং তিনি বলছেন যে সেই মহারাজ সার্টিফিকেট দিয়ে গেছে যে সেই সিদ্ধান্তে বসছেন মহারাজের লাইনে আমরা থাকতে পারি, তাহলে আমাদের পরম কল্যাণ নিশ্চিত না হবে। সেই গুরু পরম্পরা ধারায় যদি আমরা হরিভজন করতে পারি, তাহলে আমাদের পরম বস্তু লাভ হবে, তা না হলে আমরা লাভচ্যুত হয়ে যাব। বুঝতে পারছি, আমরা লাভচ্যুত হয়ে যাব। শক্তিটা আয়তনের উপর দিয়ে দেন, সেই থেকে আমাদের পাওয়ার ট্রান্সমিশন, যে শক্তিটা ভগবানের কাছ থেকে গুরুদের পান সেই শক্তিটা গুরুদের আমার আয়তনের উপরে রেখে না, আয়তনের উপরে বাচ্চা দিয়ে না, সেটাকে বলা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন। সে পাওয়ার ট্রান্সমিশনটা খুব শক্তিশালী, সবাই বলতে বলতেন যে পাওয়ার ট্রান্সমিশনটা খুব শক্তিশালী। শ্লোক দিয়ে শ্রীকৃষ্ণ মহারাজ বলে দিয়েছেন, শেঠজি মহারাজ শ্লোক দিয়ে, শেঠজি মহারাজ বলছেন অহং ব্যক্তি সত্য ব্যক্তি ব্যাপক ব্যক্তি নবব্যক্তি, অহম ব্যক্তি সুখ ব্যক্তি, সেটি মানুষের অহম ব্যক্তি সুখ ব্যক্তি, মানে আমি জানি সুখদেব জানেন, ব্যর্থের জানতে পারি না বলতে চিন্তা করতে, যিনি ভগবত রচনা করছেন, যিনি ভগবত রচনা করছেন তিনি আসবে, তিনি বলছেন তিনি জানতে পারেন না বলতে পারেন কিন্তু সুখদেব জানেন, কারণ সুখদেব ব্যর্থের সত্যকে পাওয়ারটা দিয়ে দিয়েছে, ব্যর্থের তার শিষ্য সত্যের পুত্রই বলুন, পুত্রই বলা শিষ্যই বলুন, তার পুত্রকে বা শিষ্যকে সে পাওয়ারটা পুরো দিয়ে দিয়েছে। সেজন্য সিদ্ধি মহারাজ বলছেন অহম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি অবৈধ বলে আমি জানি, সত্যে বলছেন আমি জানি অহম ব্যক্তি সুখ ব্যক্তি সত্য জানে ব্যর্থের গ্রন্থ করে না পুরীতে বসে তিনটা জিনিস প্রার্থনা করলে মহাভূত আছে, না গাড়ি না বাড়ি না টাকা না পয়সা না ধন সৌদি করে স্বামী ভক্তদের কি বলছে ভগবান তুমি আমার সেবা কর, কত দুর্ভাগা আমার বোন, কত দুর্ভাগা যে ভগবান আমরা দশ বার দশ দিন মাতৃকালে দিয়ে ভগবানকে কথা আসছে ভগবান তোমার সেবা করব, আর যখন জন্মগ্রহণ করলাম মায়ার করতে আকর্ষিত হলাম ভগবানকে ভুলে গিয়ে ভগবানের যে দাসদাসী আছে তাদের চরণে গিয়ে বললাম বিদ্যান দেহি রূপম দেহি ভাজ্যান দেহি, যে ভগবান তোমার যদি ঘোষ দিলাম আর তোর কলা ফলমূল দিলাম তার পরিবর্তে আমাকে ধন দাও বিদ্যা দাও টাকা দাও পয়সা দাও বাড়ি দাও বাড়ি দাও এইসব সুখের জন্য আমরা পড়ে আছি, এইসব সুখের জন্য পড়ে আছি। এই সুখ তো আর সেরকম থাকবে না, ভক্তি মুক্তি আদিবাসী যদি মনে হয় সাধন প্রলব্ধের উৎপন্ন না হয়, কৃষ্ণে যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তবু ভক্তি আমাদের না প্রলব্ধ হয় ভগবানের কাছে ওই ভক্তির পরিবর্তে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলে ভগবান আপনাকে ওগুলাই দিয়ে সুখ করে রেখে দেবে, আর ভগবান বলবে আমি তোমার কাছ থেকে সরে আমার তুমি আমাকে আর পাবে পরের জন্য তুমি আমার এই সংসারের মধ্যে আস, তুমি সেই সুখ ভোগ করবে সুয়ার যেমন একটা বিষ থাকে যে সুখ না পায় যে সুখ পায় আপনি ভালো মেডিকেল সেলের ভাত খেয়েও সে শান্তি পাচ্ছে না, সুয়ার কিন্তু একটা বিষ থাকে সে শান্তি পাচ্ছে, একটা হাতি কলা গাছ খেয়ে তো শান্তি পাচ্ছে না পাচ্ছে, আপনি ভালো কিছু খেয়েও সে শান্তি পাচ্ছে, আপনি এসি ঘরে ঘুমিয়ে যে শান্তি পাচ্ছেন তার সাথে একটা কুকুর রাস্তায় ঘুমিয়ে তার সাথে বেশি শান্তি পাচ্ছে বুঝতে পারছে না, কুকুর রাস্তায় ঘুমিয়ে সে শান্তি কুকুরকে ধরে নিয়েছে আপনার ঘরে নিজেদের মধ্যে সবাই যদি ঘুমাই ফেলে ঘুমাবে সে রাস্তায় শান্তি, সেই ভাবে সেই সুখ তো সাময়িক সুখ কিন্তু অনিত্য সুখ নিত্য সুখ, সেই নিত্য সুখের পিছনে সুখতে হবে, আমরা তো মায়ার কবলে পড়ে অনিত্য সুখের পিছনে সুখছি এই সাময়িক সুখের পিছনে চলছি কিন্তু নিত্য সুখের পিছনে ছুটতে হবে বুঝতে পারছি, নিত্য সুখের পিছনে ছুটতে হবে এই অনিত্য সুখের পিছনে ছুটে অনিত্য সুখের পিছনে ছুটে বুঝতে পারছি অনিত্য সুখের পিছনে ছুটে আমাদের সাময়িক কিছু শান্তি পাচ্ছি, আশা পাঁচ শত শত ক্লেশ দেয় অবিরত প্রবৃত্তির আশা কত আশা করছি কত কিছু করছি ওনা পৌঁছে ওনা পৌঁছে না মন ভেঙে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছি জিনিসকে আশা করছি পাচ্ছি না তখনই মন কষ্ট পাচ্ছি তখনই মনটা কষ্ট পাচ্ছি
আর একটা দুষ্টু মেয়ে ওদের বান্ধব সবসময় চায় এই দাও সেই দাও অমুক দাও সমুক দাও, আপনারা নিজেরাও বোঝেন
যদি আপনার পাঁচটা ছেলে থাকে তার মধ্যে যদি একটি ছেলে আপনাকে আদর করে ভালোবাসে, আপনি আসার পর আপনার বাবা তুমি খেলে কিনা, তোমার শরীরে অসুবিধা আছে কিনা, তোমার কোন সুস্থ আছে কিনা এটা জিজ্ঞাসা করে, আর যে ছেলে বাবাকে আসলেই বলে বাবা আমাকে গাড়ি কিনে দাও, আমার বাড়ি কিনে দাও, মুখ থেকে একটা মেয়ে সুন্দরী মেয়ে দেখে আসি, সে মেয়েরা পছন্দ আমাকে সেটাকে বউ করে দাও, বুঝতে পারছেন? সেই ছেলে তো কুলা না, সে বাবা তার মধ্যে সন্তুষ্ট হয়ে যায়, বাবা তার প্রতি কোনো মানে তার কোনো ভাষা লাগে না, তাকে সে পছন্দও করে না। আর যেই ছেলে বাবাকে বলে বাবা তুমি কেমন আসো, তোমার শরীর কেমন আছে, খোঁজ খবর রাখো, সব কিছু বলে, তার মধ্যে একটু মনে আনন্দ পাবো। ভক্তরা সবসময় চায় ভগবান সুখে থাকে, সেই সবসময় চায় ভগবান কিভাবে খুশি সুখী থাকে, সেই সবসময় ভগবান কি করে খুশি থাকবে, গুরু কি করে খুশি থাকবে, গুরু কি করে সুখী হবে, জীবন নির্বাহের উদ্বেগ না দিবে, জীবনকে নির্ভর করার জন্য গুরুকে দূরে করো, অপরকে উদ্বেগ দেব না, অপরকে উদ্বেগ দেব না। সেজন্য তো গীতা বলেছে তোমরা দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, গণেশ পূজা করো, যাই যাই পূজা করো, সব আমারই পূজা হয়ে থাকে, কিন্তু সেটা অবিধি, কিন্তু সেটা অবিধি, সেটা বিধি নয়, সেটা অবিধি, সেটা বিধি নয়, কিন্তু সেই আমার অবিধি নেই। আমরা এই পরিস্থিতির সব লোক তার পিছনে ছুটছি, তার পিছনে ছুটছি, তার পিছনে দৌড়াচ্ছি, তার ভিতরে করছি, তার ভিতরে দৌড়াচ্ছি, এই কলেজের লোকজন অবশ্য লোকজন তার মধ্যে কোনো ভাগ্য ভালো উচিত, ব্রহ্মান্ড ভূমিতে কোনো ভাগ্য ভালো উচিত, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা কোন যদি ভরে থাকে আর কোন যদি ওই আপনারটা ওই জল ফেলছেন পুকুর থেকে, জল ফেলছেন পুকুর থেকে, জল ফেলছেন কিছু জল কিন্তু মেশিনের মধ্যে থাকে, কিছু জল মেশিনের মধ্যে থাকে, সবটাই বেরিয়ে যায়, এক ফোঁটা দু ফোঁটা হলেও ওখানে থাকে, মেশিনের মধ্যে কিছু থাকে, সবটাই বেরিয়ে যায়। সেই কোন ভাসতে ভাসতে নদী দিয়ে সাগর দিয়ে ভাসতে ভাসতে যদি সেই কাষ্ঠ লাগে তুলে, কাষ্ঠ ভাসতে ভাসতে যদি তুলে লাগে সেই কাষ্ঠটাই তো ভাগ্যবান। তা আমরা ওই সাগর দিয়ে ভাসতে ভাসতে সমুদ্র দিয়ে সন্তান সমুদ্র দিয়ে ভাসতে ভাসতে কোন রকম আমরা কিনারা পেয়েছি, কিনারা পেয়েছি, মানব জন্ম লাভ করে সবাই তো ভাগ্যবান হতে পারে না, সে মানব জন্ম লাভ করে কোন একটা কিনারাটা পেয়েছি, সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে পেরেছি, তাই আমাদের এখন এই শ্রবণ কীর্তনের মাধ্যমে, শ্রবণ কীর্তনের মাধ্যমে, শ্রবণ কীর্তনের মাধ্যমে যদি আমরা প্র্যাকটিস করে সাধু সঙ্গ নাম সংকীর্তন ভগবত সেবন মথুরা বা আশ্রম দার্জিলিং মূর্তি সেবন যশোর টুকার ভক্ত আপনারা করেছেন ওই যে পঞ্জিকার মধ্যে লেখা আছে পিছনে, তার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে পাঁচটা, সাধু সঙ্গ নাম সংকীর্তন ভগবত সেবন মথুরা বা শ্রদ্ধায় শ্রী মূর্তি সেবন, মথুরায় বলে মথুরায় গিয়ে থাকতে হবে না, যেদিকে গিয়ে ভজন দেখি প্রসাদ গ্রহণ করছেন, প্রত্যেক দিন মঙ্গল আরতি করছেন, প্রত্যেক দিন ভগবানের ভোগ লাগাচ্ছেন, প্রত্যেক দিন সবকিছু করছেন, তার চিন্তাই নাই, আপনি কৃষ্ণের সংসারেই বসবাস করছেন। আর এই দেহটা ছেড়ে দেওয়ার পরও আবার সেই কৃষ্ণের সংসারে চলে যাবে, আর এই জন্মমৃত্যু জ্বালা যদি আর কখনোই ভোগ করতে হবে, আর কখনোই জগতে আসতে হবে, কখনোই বিদায় হতে হবে না। জীবের সেবা করলে জীবলোকে যাবে, শিবের সেবা করলে শিবলোকে থাকবেন, আর ভগবানের সেবা করলে ভগবান পান। সেইগুলো করবে না, যেখানে ভগবান সংস্কার থাকে সেখানে আর গেলে ফিরে আসতে পারে, আর যেখানেই যাবেন সেখান থেকে ব্রহ্মাকেও ফিরে আসতে হবে, স্বর্গের রাজা ইন্দ্রকেও ফিরে আসতে হবে, স্বর্গের আমাদের দেব দেবী দুর্গা তাদেরকেও ফিরে আসতে হবে, সবাইকেই ফিরে আসতে হবে, সবাইকেই ফিরে এসে এই হরিনাম করে ভগবানের নাম কীর্তন করে ভগবান তাকে পৌঁছাতে হবে। আর যারা না নিতে পারবে, যারা না পৌঁছাতে পারবে, তাদের বারবার এই জগতে আসতে হবে, জন্ম মৃত্যু জ্বালা যদি ভোগ করতে হবে, কয়েকবার আনি কয়েকবার দিবি, তরু তত্ত্ব না শিখিবি, নিজের কথা নিজে খাটিয়ে দোষ দিবি, তাই দোষটা আমি দেব, নিজে নিজের বন্ধু নিজেই নিজের শত্রু, আমি যদি আমার উপকারটা করতে না পারি অপরে কি করে করবে বলুন, সারাদিন বললেও তো কাজ করবে, এক কান দিয়ে বলবো আর এক কান দিয়ে দিই, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে দিই, গ্রাহ্য করবো মুখে তো অনেক কথাই কীর্তন করে, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে করি অল্প আর না করি মনে আস, কত কীর্তন করি, কত কীর্তন করি, নাহি লাগি স্বর্গ আর মুক্ত, নাহি লাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, মা মুক্ত বলে গেছে না ভরাম না যেন শ্বাসন বলিদান বলে বলেছে কামে, নাহি লাগি স্বর্গ আর মুক্ত, নাহি লাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, আমি স্বর্গও চাই না মুক্তিও চাই না, আমি স্বর্গও চাই না মুক্তিও চাই না, আর আমি তো প্রার্থনা করি না কোন বিভূতি কোন একটা কিছু যে দিবি হোক, ওই যে ফুল আর যে সকল মালা ভক্তদের মালায় পড়বে, গুরুদের মালায় পড়বে, গোবিন্দের চরণে যাবে, সন্ন্যাসীর মালায় পড়বে, এই ফুলটাও ভাগ্যবান। ভগবানের সেবা করতে পারল,
তারা ভগবানের সেবা করতে পারল।
সেইভাবে সেইভাবে যদি আমরা গুরুদেবকে ভগবানের সেবা করতে পারি, তাহলে আমাদের পরম কল্যাণ বস্তু না হবে। সেই চিন্তা করতে করতে প্রাণটা অতিবাহিত হয়ে গেল, প্রাণটা অতিবাহিত হয়ে গেল। এখন থেকে অভ্যাস করতে হবে, এখন থেকে অভ্যাস করতে হবে, খাইতে শুইতে বসতে মহাপ্রভু নাম কৃষ্ণনাম কৃষ্ণনাম করতে হবে, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র ধরতে হবে, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র ধরতে হবে। মৃত্যুর সময় যদি কৃষ্ণনাম মনে আসে, মৃত্যুর সময় যদি কৃষ্ণনাম মনে আসে, মৃত্যুর সময় যদি কৃষ্ণনাম মনে আসে, তাহলে পরম কল্যাণ বস্তু না। তাই এই দেহকে জীবন অনেক তো জানো সার, তাহে নানান বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন, নামের আশ্রয় করে নিজের পাসপোর্টটা দান করিনি আপনাদের করে সংসারে থেকেও ভগবানের ভোজনা করা যায়, গৃহ থেকেও ভগবানের ভোজনা করা যায়। বুঝতে পারছি বিয়ে থাকো বলে থাকো সদা হরি বলে আমরা যে বেঁচে আছি, লক্ষ লক্ষ জীবকে হত্যা করে বেঁচে আছি, উপায় কি আছে? হত্যা করে বেঁচে আছি, কিন্তু যদি ভগবানের সেবায় জীবন অতিবাহিত করা যায়, সবকিছু ভগবানের সেবার জন্য চলে যাবে, তখন আপনার কোন পাপ থাকবে না। এই যে জীবনটা করছেন তার কোন পাপ থাকবে, কত মশা মারছেন, কত মাছি মারছেন, কত পাখি হাঁটছেন, কত পায়ের তলায় পড়ছে, কত জল খাচ্ছে, তাহলে কত জীবন ফিরে চলে যাচ্ছে, এগুলো যে হত্যা করছে এর জন্য পাপ হবে না, এর জন্য পাপ হবে না। কেন হবে না? যেহেতু আপনি যা কিছু করছেন জীবনটাই তো আপনার গোবিন্দের সেবা, দীক্ষাকালে ভক্তকালে করে আত্মসমর্পণ, সেই সময় কৃষ্ণকালে করে আত্মসমর্পণ, সেই সময় যখন দীক্ষা আপনি নিলেন তখন কৃষ্ণ আপনাকে আপনার আত্মাকে নিজের আত্মসমান মনে করবে, সে আপনার দেহ দিয়ে ভগবানের সেবায় ইউজ করবে, ভগবানের সাথ দিয়ে ভগবানের সেবা করাবে, যোগ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করাবে, মুখ দিয়ে ভগবানের নাম করাবে, যদি করুণা হইত তবে কি হইত, কেমনের হরিতাম রাধারণ মহিমা প্রেম দর্শন সীমা জগতে জানা, যদি গৌরণা হইত, যদি গৌরাঙ্গ আসত, যদি গৌরণা হইত তবে কি হইত, কেমন ধরিতাম রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা, রাধার মহিমা জগতে জানা কে, রাধার মহিমা জগতে কে জানাত, রাধার মহিমায় জগতে কে জানো, যদি গৌর না আসত, যদি আমরা গুরু না হতাম, গুরুই আমাদের গৌরাঙ্গকে দিয়েছে, কৃষ্ণ প্রেম দিয়েছেন, গৌরাঙ্গ প্রেম দিয়েছে, গৌরাঙ্গ প্রেম দিয়েছে, কৃষ্ণ প্রেম দিয়েছে, তিনি গৌরাঙ্গ প্রেম দিয়েছেন, কৃষ্ণ প্রেম দিয়েছেন, সেই যদি গৌরাঙ্গ না আসত, গুরু না আসত, আমরা গৌরাঙ্গ পেতাম না। সেই জন্যই গুরু পূজা আমরা আগে করি, গুরুদেবের জয় আগে দেই, গুরু পূজা আগে করি, গুরু পূজা আগে করি, গুরুদেবের জয়টা আগে দেই। কেন? কারণ যে কোনো পুজোর আগে গুরু পূজা আগে করি, অর্চন করার সময় গুরু পূজা আগে করি, গুরু পূজা আমরা গুরুকে পড়তে আগে দেই, গুরু পূজা করতে হবে। সেই ভাবে তিনি এই দিনটাকে অবলম্বন করে আমাদের পরম গুরুদেব আপানিয়া গ্রামে, সেখানে আমাদের মহা সাহেবরা প্রতি বছর যান, এবারও যাওয়া হবে। সে আপানিয়া গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন, ব্রাহ্মণ পরিবারে তিনি সব সুখ শান্তি সংসার সব ছেড়ে দিয়ে আপনাদের জন্য আমাদের জন্য তিনি এই কষ্ট করে ঈদ মাথায় দিয়ে সবাই এসে বলছেন, গুরু মহারাজ ঢুকে উপরে একটা সাপ, চালের উপরে একটা সাপ, খড়ের চালের উপরে একটা সাপ, বুঝতে পারছি। তারপরে তাদের কি হয়েছে, আমি তো সবাইকে নিয়েই থাকতে চাই, সাপে আমার ক্ষতি তো আমি ওর কিছু ক্ষতি করিনি, সাপটার তো আমি কিছু ক্ষতি করিনি, তো আমাকে ক্ষতি করবে কেন, আমাকে ক্ষতি করবে কেন, ওর তো আমি কিছু ক্ষতি করিনি। এই গুপ্ত গোবর্ধন, তিনি নাম দিলেন গুপ্ত গোবর্ধন, যেখানে বসুশিস্তর অন্যান্য স্বামী বলছেন যে রাধা বৃন্দাবনে থাকার মতো অধিকার নেই, সেখানে গুরুবার থাকবেন, গুরুবার বলতে গুরুবার থাকবে রাধা বৃন্দে, কিন্তু আমরা গোবর্ধনে থাকবো, সেখানে গিয়ে সেবা করে আসবো, সেখানে গিয়ে সেবা করে আসবো, আমরা সেখানে গিয়ে সেবা করে আসবো। এইটা হচ্ছে গুপ্ত গোবর্ধন, গৌরবদীপ, স্মরণ করে তার গুরুদের বসুদের সরস্বতী ঠাকুরদের স্মরণ করে গুরু মহারাজের তিনি এই গ্রহের নাম রাখেন চৈতন্য সরস্বতী। তিনি সেই মঠের প্রভাব বিস্তার, যেখানেই আসেন উনি সেখান থেকে গুরু মহারাজ কেমন আশীর্বাদ করেছেন, সারা পৃথিবীর আনাচে কানাচে এই চৈতন্য সংস্থানের শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী, সেখানে চৈতন্য সংস্থা মঠের শাখা প্রশাখা সব ছড়িয়ে পড়েছে, সেইভাবে ছড়িয়ে পড়েছে। গুরু মহারাজ বলতেন যে চৈতন্য সংস্থ মঠের চৈতন্য শাশ্বত মঠে সূর্য অস্ত যায় না, সূর্য অস্ত যায় না, এখানে তো দিন ওখানে তো রাত, ওখানে তো রাত এখানে তো দিন, ওখানে তো সন্ধ্যা ওখানে তো দুপুর, এইরকম করে সারা পৃথিবীটি এই গুরু মহারাজের কথা, গুরু মহারাজের যে গুরু মহারাজের তার শিষ্য ছাত্রের থেকে তরুণ কি দরকার ছিল, কিন্তু তিনি গুরুবারের কথা শুনেছেন আর গুরুগুরু পদ করেছিলেন, তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত ছেড়ে দিয়ে সব ছেড়ে দিয়ে এসে মুক্তি রক্ত নিয়ে পড়ছে কথা বলতে বলতে কথা বলতে বলতে শেষ সময় পর্যন্ত তিনি মঠের কথা, গুরুদেবের মিশনের কথা, গুরুদেবের প্রচারের কথা, তার ভক্তদের চিন্তা তিনি করে গেছেন। যেটা আমি বলছিলাম যে হরিদাস ঠাকুর শেষ সময় বাবুর কাছে কি ভিক্ষা চাইলেন, হরিদাস ঠাকুর মাহুর কাছে কি ভিক্ষা চাইলেন, তোমার কাছে কোনদিন কিছু চাইনি জীবনে, আজকে চাই কি চাইলে তাহলে প্রভু তুমি আমার, তুমি আমাকে তোমার জন্মলীলা দেখিয়েছ, বাল্যলীলা দেখিয়েছ, কৈশোরলীলা দেখিয়েছ, সবকিছু লীলা দেখিয়েছ, আমি ম্যারেজ করি আমাকে জন্ম হয়ে তুমি আমাকে ব্রাহ্মণের শ্রাদ্ধপাত্র গ্রহণ করিয়েছ, অনেক কিছু করিয়েছ প্রভু, কিন্তু আমার মনে হচ্ছে তুমি লীলা একদিন সাঙ্গ করবে, সেদিন তুমি ঠিক থাকবে না জগতে, তোমার বিয়ে পাশ শেষ, কিন্তু সেইটা তুমি আমাকে দেখিও, তুমি আমার আগে চলে যাবে সেইটা আমি সহ্য করতে পারবো, সেটা আমি দেখতে চাই না, সেটা আমি দেখতে চাই না, আমি তোমার আগে যেতে চাই। আর যাওয়ার সময় আমি যখন যাবো তখন যে তুমি আমার কাছে থাকবে, থেকে আমার কি আপনি আর তোমার কাছে যে আমার এই চোখ দিয়ে আমি তোমার ওই মুখ বরণ চন্দ্র বরণ আমি দর্শন করব, আমার এই চোখ খুলি আর আমার এই তোমার এই জীবন যুগল আমার হৃদয়ের পক্ষে ধারণ করিব, আমার জীবন তোমার জীবন যুগল আমি পক্ষে রাখব, আর মুখ দিয়ে তোমার নামটা যেন উচ্চারণ করতে করতে চলে যেতে পারে, আমি যেন মুখ দিয়ে তোমার নামটা উচ্চারণ করতে করতে যে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য এই নামটা উচ্চারণ করতে করতে যেন চলে যেতে পারি, সেই হয়েছে। যখন মহাপুর চলে আসে সমস্ত ভক্তদের বলে তোমরা কীর্তন করো, তোমরা হরিনাম শুরু করো, মহাপ্রভু হরিদাসে শুয়ে আছে তার পাশে বসে, মহাপ্রভুকে টেনে নিয়ে পাথরটা টেনে নিয়ে তার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর তা নিয়ে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, এই তিনটা আত্মীয় আমাদের থাকা উচিত, এই তিনটা আত্মীয় আমাদের থাকা উচিত, আমাদের থাকা উচিত যে আমরা যেন এই দেহ সারার সময় আমি যখন এই দেহ ছেড়ে দেব তখন যেন প্রভু তোমার মুখমণ্ডল দর্শন করতে পারে, তোমার যেন সেই মুখটা আমার চোখের সামনে ভাসে, আর মুখ যেন তোমার নাম করতে করতে চলে যেতে পারে, তাহলে তো ভগবান প্রাপ্ত হবে, তাহলে তো ভগবত গতি প্রাপ্ত হবে, আর তার আনন্দ হবে না, বুঝতে পারছি। তাই আপনাদের কাছে আমাদের প্রার্থনা, বুঝতে পারছেন যে যেখানে থাকুন যে অবস্থায় থাকুন যে অবস্থায় থাকুন যেখানেই থাকুন ভগবান কিন্তু ভুলে যাবে, গুরু কিন্তু ভুলে যাবে না, ভগবান ভগবানকে ভুলে যাবেন না, গুরুকে ভুলে যাবেন না, গুরুর মাধ্যমে ভগবানের সঙ্গে সম্বন্ধ সৃষ্টি হয়েছিল, সেই সম্বন্ধটা কিন্তু এই জগতের পিতামাতার সম্বন্ধের মতো নয়, এই জগতের পিতামাতার সম্বন্ধ হয়ে গেলে সে তো পিতা চলে গেলে এখন আমি পিতা বলে ডাকি না, পিতা বলে ডাকি না, কিন্তু এই গুরুর সঙ্গে সম্বন্ধ হচ্ছে জন্ম জন্মান্তরের সম্বন্ধ, জন্ম জন্মান্তরের সম্বন্ধ, এই সম্বন্ধ কখনই বিনষ্ট হয়, এই সম্বন্ধ জন্ম জন্মান্তরের সম্বন্ধ এমন আপনার সদগুরুর কাছে দীক্ষা নিতে হলে আপনার সেই সম্বন্ধটা জন্ম জন্মান্তরের সম্বন্ধ সেটা থেকে না। গুরুদের গর্ব বৃন্দাবনে আছে, আমি যদি তার কথা মতো চলে, তার কথা অনুসরণ করে, তার নাম করে, তার কথা প্রচার করে যদি আমিও চলে যেতে পারি তাহলে আমার সঙ্গে তার সঙ্গে আমার কিন্তু দেখা হবে, আমার সঙ্গে তার দেখা হবে, আমার সঙ্গে তার দেখা হবে। কিন্তু এই জগতের যে সম্বন্ধ যুক্ত যে পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব আছে বুঝতে পারছেন, এদের সঙ্গে কিন্তু আপনার কোনদিন দেখা হবে না। চালু করে দিতেন। তারপর ব্যবস্থা করে বিশ্রাম করতে গিয়ে তারপর তিনি নিজে প্রসাদে বসতেন। তারপর অর্থ তাই হয়ে দুটি কালে মন্দির খোলা, আবার মন্দির করতেন, সব কিছু একা করতেন। দেবগোস্বামী এভাবে সেবা রঘুনাথ গোস্বামী মহাপুর চিন্তা করতে করতে আদি সত্যগ্রাম থেকে পুরীতে চলে গেলেন হাঁটতে হাঁটতে, বাঘাগুলি পৌঁছে গেলেন। তা কতটা হেঁটেছে বলুন, এখান থেকে প্রায় 600 কিলোমিটার হবে। দিনে কতটা হেঁটেছে বলুন, রাত্রে হাঁটতেন না, দিনে হাঁটতেন। রাত্রে কারো গরুর গোয়ালে বাঁধানে থাকতেন, গরু দুধ দিত। এই 12 দিনের মধ্যে তিনি মাত্র তিন বেলা খেতে পেয়েছেন। 12 দিনের মধ্যে 3 বেলা খেতে পেয়েছেন, কি মরে গেছেন বলুন, মরে গিয়েছেন। 12 দিনের মধ্যে 3 বেলা খেতে পেয়েছেন। তিনি গিয়ে মহাপুর কাছে পৌঁছে গিয়েছে। শিবানন্দ সেনের কুকুর কুলিগ্রাম বর্ধমানের কুলিগ্রাম থেকে কুকুরটা শিবানন্দ সেনের সঙ্গে সঙ্গে চলে গেল নদী পার হবে উড়িষ্যার মধ্যে। ভদ্রকার নদী পার করবে, মাঝি বলছেন আমি কুকুরকে নৌকায় ঢুকবো না, কুকুর অস্পৃশ্য, কুকুরটাকে তুলব না। শিবানন্দ সেন বলছে তুমি তুলবে না, তোমাকে একটা লোকের ভাড়া না চারটা লোকের ভাড়া দেবে কুকুরটা দিচ্ছ না, তাকে তুলবে তো, কুরিয়ার একটু পয়সার মুড়ি হয়। ঠিক আছে, পয়সার জন্য কুকুরটা পবিত্র হয়ে গেল, কুকুরটাকে নিয়ে গেল। এদিকে শিবানন্দ পিছনে আসলে সব কুকুরে পার করতে হবে নদীর একটা লোকটা। এদিকে কুকুরটা আগে চলে গেল, কুকুর দৌড়ে দৌড়ে গিয়ে কি করে চিন্তা করলো, দৌড়ে গিয়ে একবার পুরীতে গিয়ে গম্ভীর আছে মহাপুর কাছে। দেখুন ভক্ত সংগ্রহ করলে কি হয়, কুকুরটা চলে গেল সে গম্ভীর আয়, এদিকে শিবানন্দ পরিষ্কার হয়ে যায় তখন ভক্তি দেবী আপনাদের কাছে আসেন, হৃদয়ে আসতে হবে। সেই জন্যই সাধুবাদ শ্রবণ কীর্তন করিয়ে 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 আমাদের মতো অহম জীবকে জীবের হৃদয় থেকে ময়লা দূরীভূত করে ভক্তির দৃষ্টা খুঁজে দেন। এখন ভক্তির দৃষ্টা খুঁজতে পারার পরে আমাদের দায়িত্ব হয়েছে বিশ্বাসে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, সেইটা হয়েছে আমাদের দায়িত্ব। এবার দেখা সম্পর্ক সম্পর্ক যা বিশ্বাস জগৎ দুষ্ট প্রতিষ্ঠা করে দেবশ্রী মহারাজ।